বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 9 আগস্ট, 25 শ্রাবণ এবং ফার্সি 18 মরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন মহাকাশে ইরানের নিজস্ব নির্মিত খায়াম নামক কৃত্রিম উপগ্রহ পাঠানো সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের শোকাবহ আশুরা পালন সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে ইমাম জয়নুল আবেদিন আলাইসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা। প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: ইরানের তৈরি আরও একটি স্যাটেলাইট পাঠানো হয়েছে মহাকাশে, বার্তা পেতে শুরু করেছে ইরানের মহাকাশ সংস্থা। ফিলিস্তিনের হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশে পালিত হয়েছে পবিত্র আশুরা, ক্ষমতাসীনরা আদিবাসীদের অস্তিত্ব বিলুপ্তি চায় বলে সন্তু লামরার অভিযোগ। এবং ভারতে বিজেপির জোট ছেড়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন নীতিশ কুমার, মহাজোট গড়ার প্রস্তুতি চলছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠিয়েছে। এই স্যাটেলাইটের নাম হচ্ছে খাইয়াম। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই স্যাটেলাইটটি কাজাখস্তানে অবস্থিত রুশ নিয়ন্ত্রিত বাইকোনুর কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে। স্যাটেলাইট বহন করেছে রাশিয়ার সুয়ুজ রকেট। ইরানের মহাকাশ সংস্থা জানিয়েছে তারা খাইয়াম স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে তথ্য পেতে শুরু করেছে। ইরানের বিভিন্ন সূত্র বলেছে এই স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে তেহরান মস্কো কৌশলগত সহযোগিতার সূচনা হল। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরমি স্যাটেলাইট উৎক্ষেপণের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন মহাকাশেও ইরানের জ্ঞান ও প্রযুক্তি প্রভাব বিস্তার করেছে। তিনি আরও বলেছেন প্রাকৃতিক পরিবেশ, খনিজ সম্পদ, বন, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে এই স্যাটেলাইটকে কাজে লাগানো হবে। এছাড়া দেশের সীমান্ত রক্ষায় এই স্যাটেলাইটের পাঠানো তথ্য ও ছবি ব্যবহার করা হবে। ইরান মহাকাশ গবেষণায় এ পর্যন্ত অনেক সাফল্য অর্জন করেছে এবং নিজেরাই এ পর্যন্ত কয়েকটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের অবরুদ্ধ গাজা উপত্যকার ইহুদিবাদী ইসরায়েলের সর্বসাম্প্রতিক আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন এই আগ্রাসন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের ফসল। তিনি গতকাল তেহরানে আশুরার একটি শোকানুষ্ঠানে অংশগ্রহণের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। মোখবের বলেন ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট ও চ্যালেঞ্জ বেড়ে যাওয়ার কারণে তারা বেপরোয়া আচরণ শুরু করেছে। তবে তাদের এই পাশবিক আচরণে মুসলমানদের মধ্যে ঐক্য শক্তিশালী হওয়ার পাশাপাশি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো আরও শক্তিমত্তা অর্জন করবে। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট বলেন, সংঘাত শুরু হওয়ার তিন দিনের মাথায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ইহুদিবাদী ইসরায়েল এবং তার আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের তাড়াহুড়ো থেকে বোঝা যায় প্রতিরোধ আন্দোলনগুলোর পাল্টা হামলায় তেল আবিব দিশেহারা হয়ে পড়েছিল। ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম গতকাল একথা বলেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিকতম বর্বরতা ছিল অপরাধ ও উস্কানিমূলক তৎপরতা। ইসরায়েলের এই আগ্রাসনের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে ইহুদিবাদীদের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ ফিলিস্তিনি জনগণ এবং তাদের বৈধ অধিকারের প্রতি মারাত্মক বিপদ সৃষ্টি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সইয়ের বিরুদ্ধে বহুবার হামাস নিন্দা জানিয়েছে। এই চুক্তিকে ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েল এখন সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং এই অঞ্চলের আরও বিভিন্ন অংশের উপর চাপ সৃষ্টি করে চলেছে। বর্ণবাদী ইসরায়েলি সেনারা গত শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করে। তিন দিন ধরে চলা এই পাশবিক হামলায় 15 শিশু ও 2 নারী সহ 44 ফিলিস্তিনি শহীদ এবং 360 জন আহত হন। জবাবে ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলের উপর কয়েকশো রকেট নিক্ষেপ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রাজধানী ঢাকায় যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শোকাবহ আশুরা। আজ সকাল 10টায় রাজধানীর হোসনি দালান থেকে কারবালার মর্মান্তিক শোকের স্মরণে তাজিয়া মিছিল শুরু হয়। মিছিল সমন্বয়ের মূল দায়িত্ব পালন করে হোসনি দালান ইমামবাড়া ম্যানেজমেন্ট কমিটি। মিছিলটি আজিমপুর নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকের প্রতীকী কারবালা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোক মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই বুক চাপড়ে হায় হোসেন বলে মাতম করেন। তাজিয়া মিছিল শুরুর পর মিছিলের সামনে ও পেছনে বিপুল সংখ্যক নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তুল লারমা আবারও বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় এসেছে তারা কেউ ক্ষুদ্র জাতিসত্তার মানুষের স্বার্থ দেখেনি, বরং তাদের অস্তিত্ব বিলুপ্তের চেষ্টা করেছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে তিনি আজ একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা আবারও আক্ষেপ করে বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় এসেছে তারা কেউই ক্ষুদ্র জাতিসত্তার মানুষের স্বার্থ দেখেনি, বরং তাদের অস্তিত্ব যাতে বিলুপ্ত হয় সে চেষ্টাই করে গেছেন শাসকেরা। এখন সেই চেষ্টার আর কতটুকু বাকি আছে এই প্রশ্ন তুলেছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় সংগঠনের এই নেতা। আজ মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে একথা বলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য ছিল প্রথাগত জ্ঞান সংরক্ষণ ও প্রসারে আদিবাসী নারী সমাজের ভূমিকা। করোনার কারণে টানা 2 বছর আদিবাসী দিবসের প্রকাশ্য অনুষ্ঠান বন্ধ ছিল, এবার তাই শহীদ মিনারে আদিবাসী দিবসের অনুষ্ঠান ঘিরে ছিল উচ্ছ্বাস। সরকারি হিসেবে দেশে মোট 50টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা 16.5 লাখের বেশি, যদিও এসব জাতির মানুষেরা দাবি করেন প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি। প্রতিবছর এ দিবসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ একত্র হন, তাদের অধিকার আদায়ের কথা বলেন, এবারও তারা উচ্চকিত ছিলেন অধিকারের প্রশ্নে। আজ বক্তৃতায় সন্তু লারমা সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি সরকারকে দুর্নীতিগ্রস্ত এবং সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করেন। সন্তু লারমা বলেন, সরকার উন্নয়নের গাল ভরা বুলি দিচ্ছে, কিন্তু পাহাড়ি বা সমতলে উন্নয়ন কার জন্য হচ্ছে? উন্নয়নের নামে আসলে ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের অস্তিত্ব বিলুপ্ত করার চেষ্টাই চলছে। পাহাড়ে রাস্তাঘাট করা হচ্ছে পর্যটনের জন্য, এতে পাহাড়ি মানুষের কোনো স্বার্থ নেই। জেএসএস এর সভাপতি সন্তু লারমা বলেন, 1972 সালে যখন বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয়েছিল সেখানেই ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অধিকার হরণ করা হয়েছিল। অধিকার হরণের এই প্রক্রিয়া এখনো চলছে। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সঙ্গে জোটের ইতি টেনেছেন বিহারের জনতা দল ইউনাইটেড বা জেডিইউ নেতা নীতিশ কুমার। আজ বিজেপির সাংগত্যাগের ঘোষণা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিহারে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার। আজ মঙ্গলবার জেডিইউ নেতা নীতিশ কুমার রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করেন এবং তার কাছে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে তার সঙ্গে 160 জন বিধায়কের সমর্থন আছে উল্লেখ করে রাজ্যে নয়া সরকার গড়ার দাবি জানিয়েছেন। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরে নীতিশ কুমার বলেন, দলের সমস্ত এমপি এবং বিধায়কদের মধ্যে ঐক্যমত্য হয় যে আমাদের এনডিএ ত্যাগ করা উচিত। বিহারে বিজেপি নেতৃত্বাধীন বিজেপি জেডিইউ সমন্বিত এনডিএ জোট সরকার ক্ষমতায় ছিল। আজ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগের মধ্য দিয়ে সেই জোটের অবসান হয়েছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ রেডিও তেহরানকে বলেন,
2024 লোকসভা ভোটে বিজেপির পতন সুনিশ্চিত হবে, মানুষ ডিসাইডেড করে নিয়েছে। কারণ মূল্যবৃদ্ধি যে হারে বাড়ছে, সাধারণ মানুষের সাধারণ জীবনযাপনে নাবিশ্বাস উঠেছে। পেট্রো পণ্যের দাম যেভাবে বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সাধারণ মানুষ বিজেপি থেকে নতুন সরকার চাইছে। তার জন্যই আমরা দেখলাম বিহারের নীতিশ কুমার সঠিক সিদ্ধান্ত নিয়ে বিজেপির সঙ্গ ছেড়ে মুখ্যমন্ত্রীর থেকে ইস্তফা দিয়েছেন। নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন, দেশবাসীর কাছে একটা বড় বার্তা বলে মনে করি,
বলছিলেন ফারুক আহমেদ। এদিকে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী নীতিশ কুমারকে মহাজোটের নেতা নির্বাচিত করা হয়েছে এবং তিনি রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশে শোকাবহ আশুরার মিছিলে সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন শিয়া মুসলিম হতাহত হয়েছেন। গতকাল বিনা উস্কানিতে নাইজেরিয়ার সেনারা এইসব মিছিলে গুলি চালায়। নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের মুখপাত্র শেখ আব্দুল হামিদ বেলো নিশ্চিত করেছেন যে সেনাবাহিনীর গুলিতে অন্তত 4 জন শোক প্রকাশকারী শিয়া মুসলমান নিহত হন। জারিয়া সেন্ট্রাল মার্কেট এলাকায় ওই শান্তিপূর্ণ শোক মিছিল বের হয়। শেখ বেলো হচ্ছেন নাইজেরিয়ার ইসলামী মুভমেন্টের নেতা ইব্রাহিম আল জাগজাকির মনোনীত জারিয়া এলাকার প্রতিনিধি। পরে শেখ বেলো জানিয়েছেন নিহতের সংখ্যা বেড়ে 6 দাঁড়িয়েছে এবং অন্তত 50 জন আহত হয়েছেন। রাশিয়ার পরমাণু সামরিক স্থাপনায় আমেরিকার পরিদর্শনের সুযোগ সাময়িকভাবে স্থগিত করেছে মস্কো। এ বিষয়ে গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, পরমাণু সামরিক স্থাপনায় আমেরিকার পরিদর্শন স্থগিত করার বিষয়টি ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে। আমেরিকা ও রাশিয়ার মধ্যকার স্টার্ট চুক্তির আওতায় দুই দেশ পরস্পরের পরমাণু সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর উপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন মার্কিন পরমাণু সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করতে পারছে না। সেক্ষেত্রে পরিদর্শনের একতরফার সুযোগ নিচ্ছে আমেরিকা। এদিকটি বিবেচনা করে মস্কো নিজের পরমাণু সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শনের সুযোগ স্থগিত করল। বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আমেরিকাকে জানানো হয়েছে। মস্কো বলেছে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আবারও ওই চুক্তি কার্যকর করা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ার সমস্ত নাগরিকের উপর 1 বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং কোনো দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করতে পারবে না। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর বর্তমানে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোকে তিনি দুর্বল বলে উল্লেখ করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে বলেন, রাশিয়ার সমস্ত জ্বালানি আমদানির উপর পশ্চিমাদেরকে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং রাশিয়ার কোনো নাগরিক যাতে 1 বছরের জন্য কোথাও বের হতে না পারে তার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। রুশ নাগরিকদের নিজেদের দেশেই বসবাস করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের সরকার দর্শন পরিবর্তন না করবে। জেলেনস্কি বলেন, সম্মিলিত শাস্তির ব্যবস্থা চলমান সংকট সমাধানের একমাত্র পথ। এই ধরনের ব্যবস্থা নিলে তারা বুঝতে পারবে এবং রাশিয়ার জনগণ তাদের সরকারকে বলবে এই যুদ্ধের জন্য তারা দায়ী নয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই আমেরিকা এবং তার মিত্র ব্রিটেন, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া রাশিয়ার বহু নাগরিক ও সংস্থার উপর 5,500-এরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মারে-এ-লাগো বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই। এই ঘটনাকে ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নির্যাতন বলে মন্তব্য করেছেন, তবে মার্কিন বিচার বিভাগ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। আমেরিকার কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম ট্রাম্পের বাড়িতে তল্লাশির খবর দিয়েছে। তারা বলেছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন গুরুত্বপূর্ণ নথি এই বাড়িতে সরিয়ে রেখেছিলেন বলে এর আগে খবর বের হয়েছে। সম্ভবত সেই সব নথির খোঁজে এফবিআই এজেন্টরা ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছে। এফবিআই এর তল্লাশি অভিযানের পর ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, এটি হচ্ছে আমাদের জাতির জন্য অন্ধকার যুগ। ফ্লোরিডার পাম বিচে আমার মারে-এ-লাগোর সুন্দর বাড়িটি এফবিআই এজেন্টরা অবরুদ্ধ করেছে, সেখানে তল্লাশি চালাচ্ছে এবং দখলদারিত্ব কায়েম করেছে। সামরিক আগ্রাসনের প্রস্তুতির জন্যই তাইওয়ানের চারপাশ জুড়ে বিশাল মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ আজ এই অভিযোগ করেছেন। স্বশাসিত তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। জোসেফ উ জোর দিয়ে বলেন, তাইওয়ানের জনগণের মনোবল দুর্বল করতে চীন বিশাল আকারের সামরিক মহড়া চালাচ্ছে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, সাইবার হামলা চালাচ্ছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি ফেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে তাইওয়ানের চারপাশে ছয়টি এলাকার এই সামরিক মহড়া শুরু করেছে চীন। রোববার মহড়া শেষ হওয়ার কথা থাকলেও সোমবার তা অব্যাহত ছিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাশ্চাত্যের কঠোর নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি সহ মহাশূন্য বিষয়ক নানা গবেষণায় অনেক এগিয়ে গেছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ইরান মহাকাশের কক্ষপথে নিজস্ব নির্মিত খায়াম নামক উপগ্রহ স্থাপন করেছে। পৃথিবী থেকে 500 কিলোমিটার উপরে এই কৃত্রিম উপগ্রহকে বয়ে নিয়ে গেছে রাশিয়ার নির্মিত সুয়ুজ নামক রকেট। ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জারেপুর এইসব খবর দিয়ে জানিয়েছেন, ইরান এখন মহাকাশের কক্ষপথে হালকা ওজনের নানা কৃত্রিম উপগ্রহ বসাতে পারে। খায়ামের ওজন 600 কেজি। খায়াম এরই মধ্যে তথ্য ও ছবি পাঠানো শুরু করেছে। পুরোপুরি নিজস্ব প্রযুক্তি ও নিজস্ব বিশেষজ্ঞদের হাতে তৈরি ইরানের এই উপগ্রহ কৃষি ও পরিবেশ সুরক্ষার বিষয় এবং বিশেষ করে পানি সম্পদ, প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, মরুকরণ রোধ, সীমান্ত অঞ্চলের ওপর নজরদারি ও খনিজ উত্তোলনের জরিপের কাজে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পাশ্চাত্যের কঠোর নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি সহ মহাশূন্য বিষয়ক নানা গবেষণায় অনেক এগিয়ে গেছে। বর্তমানে দেশটি মহাকাশ গবেষণায় বিশ্বের সবচেয়ে 10টি উন্নত দেশের অন্যতম। গত 4 দশকে ইরানি বিজ্ঞানী ও গবেষকরা মহাকাশ গবেষণায় দেশটিকে এই পর্যায়ে এগিয়ে নিতে সক্ষম হয়েছেন। ইরান কৃত্রিম উপগ্রহ নিক্ষেপের স্টেশন তৈরি করার কাজেও ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এক্ষেত্রে সক্ষম বিশ্বের 6টি দেশের পরেই রয়েছে ইরানের অবস্থান। ইরান কৃত্রিম উপগ্রহ ও উপগ্রহবাহী রকেটও নির্মাণ করছে। ইরানি বিজ্ঞানীরা আশা করছেন তারা চলতি বছরের শেষ নাগাদ পৃথিবী থেকে 500 কিলোমিটার উপরের কক্ষপথে বহুমুখী জরিপের কৃত্রিম উপগ্রহ বসানোর কাজেও সফল হবেন। মহাকাশ গবেষণায় ইরানের এইসব সাফল্যে ক্ষোভ আর হিংসার আগুনে জ্বলে পুড়ে মরছে মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরায়েল। গাত্রদাহে ভুগছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সরকারগুলোও। মহাকাশ গবেষণাসহ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে ইরান ও রাশিয়ার কৌশলগত দ্বিপাক্ষিক সহযোগিতাও দিনকে দিন গভীর হচ্ছে। ইরানের কৃত্রিম উপগ্রহ খায়ামের সফল উৎক্ষেপণ এর অন্যতম দৃষ্টান্ত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। তাজিয়া মিছিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে পালন করা হয়েছে শোকাবহ আশুরা। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সাথে বাংলাদেশের মুসলমানগণও আজ পালন করেছেন পবিত্র আশুরা। হিজরি 61 সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। এই জন্য শোকাবহ এবং ঘটনাবহুল এই দিন মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। করোনা মহামারীর কারণে গত দুবছর সীমিত আয়োজনে দিবসটি পালন করা হলেও এবার আশুরা উপলক্ষে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রতি ইমামবাড়াতে ধর্মীয় সমাবেশ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ সকাল 10টায় রাজধানীর পুরনো ঢাকার হোসনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি বকশিবাজার, উর্দু রোড, লালবাগ চৌরাস্তা, গোড়া শহীদ মাজার, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি 2 নম্বরে সড়কের পাশে লেকের পাড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাজিয়া মিছিলে হাজার হাজার নারী পুরুষ ও শিশু অংশ নেয়। তাদের হাতে ছিল লাল কালো আর সবুজ অক্ষর খচিত নিশান। মিছিল থেকে হাই হোসেন মাতমে শোকের আবহ ফুটিয়ে তোলা হয়। সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে আগের থেকেই দা, ছোড়া, কাঁচি, বর্ষা, বল্লম, তরবারি, লাঠি বহন এসব নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের শাহাদত সম্পর্কিত আজকের এই বিশেষ আলোচনা পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
25 মহরম কারবালা বিপ্লবের অন্যতম প্রধান সংরক্ষক ও আশুরা সংস্কৃতির ক্রমবিকাশের পথিকৃৎ ইমাম জাইনুল আবেদিনের শাহাদত বার্ষিকী। কারবালা ঘটনার 34 বছর পর শাহাদত বরণ করেন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম।
কুফায় বন্দীদেরকে ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদের দরবারে আনা হলে জিয়াদ তাদেরকে উপহাসের চেষ্টা করে এবং ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালামকে হত্যা করতে চায়। কিন্তু ইমামের বোন হযরত জায়নাব সালামুল্লাহ আলাইহার সাহসী বক্তব্য ও বিশেষ করে নবী পরিবারের সদস্যদেরকে ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ও শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য মহান আল্লাহর প্রতি তাঁর প্রশংসাসূচক কথাগুলো জিয়াদকে হতভম্ব বা লাজবাব করে দেয়। ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতের পর তাঁর বোন হজরত জাইনাব সালামুল্লাহ আলাইহা ইমামের একমাত্র জীবিত ও অসুস্থ পুত্র হজরত জাইনুল আবেদিন আলাইহিসসালামের জীবন রক্ষা করেন। অবশ্য এজন্য তিনি শত্রুদের কাছে দয়া ভিক্ষা করেননি। ভাতিজাকে বুকে জড়িয়ে ধরে তিনি জল্লাদকে বলেছিলেন, আমার ভাতিজাকে হত্যা করতে হলে আমাকেও হত্যা করতে হবে। এভাবে তিনি একজন নিষ্পাপ ইমামের জীবন রক্ষা করেন নতজাতনু না হয়েই। দামেশকেও এই মহান ইমামকে হত্যার চেষ্টা অলৌকিকভাবে ব্যর্থ হয় বলে বর্ণনা রয়েছে।
কারবালা বিপ্লবের একটি বড় শিক্ষা হল ক্রাইসিস ম্যানেজমেন্ট বা দুর্যোগ প্রতিরোধের ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার অনন্য দৃষ্টান্ত ছিলেন ইমাম হুসাইনের সুযোগ্য পুত্র ইমাম জাইনুল আবেদিন ও বোন হজরত জৈনব। কারবালার ঘটনা প্রবাহে আশুরা পর্বের আগে ও আশুরার পর থেকে যেসব কঠিন সংকট দেখা দেয় তা খুব সুন্দরভাবে মোকাবেলা করে সংকটগুলোকে অনেক ক্ষেত্রেই সুযোগে ও কারবালার মহান বিপ্লবকে সরিয়ে দেওয়ার সাফল্যের জন্য ইসলাম এই দুই উজ্জ্বল নক্ষত্রের কাছে চিরঋণী। কুফার সংকটময় পরিবেশে ও ইয়াজিদ শাহির রাজধানী সিরিয়ায় কঠোর বিরূপ পরিবেশে সত্য ঘটনা তুলে ধরে খোদাদ্রোহী উমাইয়া রাজবংশের ভিত্তি নড়বড়ে করে দিয়েছিলেন হজরত জৈনব ও ইমাম জাইনুল আবেদিন। ফলে আসন্ন গণবিদ্রোহ ঠেকাতে ইয়াজিদ নবী পরিবারকে সসম্মানে মদিনায় পাঠাতে বাধ্য হয়েছিল। কুফাই ইবনে জিয়াদ গণবিদ্রোহের ভয়ে তড়িঘড়ি করে নবী পরিবারকে সিরিয়ায় পাঠিয়ে দেয় অপ্রচলিত সড়ক ও পথ ব্যবহারের মাধ্যমে।
ইমাম হুসাইন আলাইহিসসালামের পুত্র ইমাম জাইনুল আবেদিন 38 হিজরির 5 শাবান বা মতান্তরে 15 জামাদিউল আব্বাল মাসে তথা খ্রিস্টীয় 658 সালে মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। তার প্রকৃত নাম ছিল আলী। তার মা ছিলেন শেষ ইরানি রাজার কন্যা শাহরবানু। আল্লাহর অত্যধিক ইবাদত বন্দেগীর কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য এই মহান ইমাম জাইনুল আবেদিন বা ইবাদতকারীদের অলংকার উপাধি পেয়েছিলেন। দীর্ঘ সময় ধরে নামাজ ও সিজদায় রত থাকতেন বলে তিনি সাজ্জাদ নামেও পরিচিত ছিলেন। ইমাম সাজ্জাদ কারবালার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। 10ই মহরমের সেই ভয়াবহ ঘটনার দিনে মারাত্মক অসুস্থ থাকায় তিনি জিহাদে যোগ দিতে পারেননি। ইয়াজিদের সেনারা তাকে হত্যা করতে গিয়েও তাঁর ফুফু জাইনাব সালামুল্লাহ আলাইহার প্রতিরোধের মুখে এই মহান ইমামকে জীবিত রাখতে বাধ্য হয়। পরবর্তীকালেও আল্লাহর ইচ্ছায় তিনি অলৌকিকভাবে বেঁচে যান। আসলে মহান আল্লাহই এভাবে তাঁকে মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়া সহ কারবালার কালজয়ী বিপ্লবের পরবর্তী অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা ও এই বিপ্লবের প্রকৃত বাণী মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জীবিত রেখেছিলেন।
কারবালার ঘটনার পর ইমাম জাইনুল আবেদিন ও তাঁর বোন হজরত জৈনব সালামুল্লাহি আলাইহা যদি জীবিত না থাকতেন তাহলে কারবালার শহীদদের আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত এ বিপ্লবকে নিছক একটা দুর্ঘটনা বলে প্রচার করার ইয়াজিদে চক্রান্ত সফল হতো। উমাইয়া শাসকরা তখন এটাও প্রচার করত যে ইমাম হুসাইন আল ইসলাম ইয়াজিদের মতো তাগুতি শাসকের শাসন মেনে নিতে চেয়েছিলেন, আর এর ফলে পবিত্র ইসলাম ধর্মকে অবিচারের ব্যাপারে আপোষকামী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র সফল হতো। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় হজরত ইমাম সাজ্জাদ ও জাইনাব সালামুল্লাহি আলাইহা কারবালা থেকে বন্দী অবস্থায় কুফা ও দামেশকে যাবার পথেই স্বল্প সময়ে জনগণকে জানিয়ে দেয় যে কারবালাই প্রকৃতপক্ষে কি ঘটেছিল এবং কারা ছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ ও কারা ছিল ইসলামের লেবাসধারী জালেম শাসক মাত্র। পিতা ইমাম হুসাইন আল ইসলামের উপর নতুন ইমাম হিসেবে তিনি কুফা ও দামেশকে জালিম শাসকদের দরবারে বীরত্বপূর্ণ ভাষণ দিলে গণবিদ্রোহের ভয়ে আতঙ্কিত জালিম ইয়াজিদ কারবালা থেকে বন্দী করে আনা নবী পরিবার ও ইমামের সঙ্গীদেরকে মুক্তি দিতে এবং তাদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিতে বাধ্য হয়।
Thank you. ইবনে জিয়াদ ও ইয়াজিদের দরবারে তেজোদ্দীপ্ত বক্তব্য রেখেছিলেন হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা। একই ধরনের বক্তব্য রেখেছিলেন নতুন ইমাম হযরত জাইনুল আবিদিন আলাইহিসসালাম। কুফায় ফুপু জাইনাব সালামুল্লাহ আলাইহা ও বোন ফাতিমার ভাষণ শুনে জনগণ যখন মর্মাহত হয় ও কাঁদতে থাকে, তখন তাদের সমাবেশে নতুন এই ইমামও বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, হে মানুষেরা, আমি আলী হুসাইন ইবনে আলী আলাইহিসসালামের সন্তান। আমি তার সন্তান যার সব কিছু লুট করা হয়েছে, যার পরিবারের সবাইকে বন্দী করে এখানে আনা হয়েছে। আমি তার সন্তান যে ফোরাতের কিনারায় মর্মান্তিক ও নৃশংসভাবে নিহত হয়েছে। হে লোকেরা, তোমরা কেয়ামতের দিন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের বলবেন, তোমরা আমার পরিবারবর্গকে এভাবে কতল করেছ আর আমার মর্যাদাও অক্ষুণ্ণ রাখনি, তাই তোমরা আমার উম্মত নও। নতুন ইমামের এই বক্তব্য শুনে কুফাবাসী চিৎকার ধ্বনি দিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং একে অপরকে তিরস্কার করে বলতে থাকে, আমরা এতই দুর্ভাগা যে নিজেরা যে ধ্বংস হয়ে গেছি তাও জানি না।
কুফার মহাপাপিষ্ট ইয়াজিদি গভর্নর ইবনে জিয়াদ নতুন ইমামকে তথা ইমাম জাইনুল আবেদিনকে হত্যার নির্দেশ দিলে ফুফু জাইনাব বলেন, তাহলে আমাকেও হত্যা করো তার সঙ্গে। নতুন ইমাম বলেন, আপনি ওর সঙ্গে কথা বলবেন না, আমি ওর সঙ্গে কথা বলছি। তিনি জিয়াদের দিকে তাকিয়ে বলেছিলেন, ওহে জিয়াদের ছেলে, আমাকে হত্যার ভয় দেখাচ্ছ? তুমি কি জানো না শহীদ হওয়া আমাদের প্রথা ও শাহাদত বরণ আমাদের মর্যাদা? সিরিয়ায় শহরের অলিগলি দিয়ে ইমাম ও তার পরিবারের কয়েকজনকে একই দড়িতে বেঁধে ইয়াজিদের দরবারে আনা হয়। এ সময় ইমাম জাইনুল আবেদিন বীরত্বের সঙ্গে ইয়াজিদের দিকে তাকিয়ে বলেন, হে ইয়াজিদ, আল্লাহর রাসুলের ব্যাপারে কি চিন্তা করেছ? যদি তিনি এভাবে আমাদেরকে দড়ি বাঁধা অবস্থায় দেখেন। ইমামের এ কথা শুনে উপস্থিত সবার মধ্যে কান্নার রোল ওঠে। সিরিয়ার মসজিদে নবীবংশকে ও হযরত আলীকে গালিগালাজ করা হতো মুয়াবিয়ার আমল থেকেই। কারবালার ঘটনার পর একদিন এই মসজিদে হযরত আলী আল ইসলাম ও ইমাম হুসাইন আল ইসলামকে উদ্দেশ্য করে অপমানজনক কথা বলে বেতনভোগী খতিব সেখানে উপস্থিত ছিলেন ইমাম জাইনুল আবেদিন। তিনি খতিবকে বললেন, খতিব, তুমি ইয়াজিদকে সন্তুষ্ট করতে গিয়ে দোজখে স্থান তৈরি করেছ নিজের জন্য। তিনি ইয়াজিদের দিকে ফিরে বললেন, আমাকেও মিম্বরে যেতে দাও, কিছু কথা বলবো যাতে আল্লাহ খুশি হবেন ও উপস্থিত লোকদের সওয়াব হবে। উপস্থিত লোকদের চাপের মুখে ইয়াজিদ অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়।
ইমাম জাইনুল আবেদিন মহান আল্লাহর অশেষ প্রশংসা সূচক কিছু বাক্য বলার পর বলেছিলেন, হে জনতা, আল্লাহ আমাদের ছয়টি গুণ ও সাতটি মর্যাদা দিয়েছেন, জ্ঞান, সহনশীলতা, উদারতা, বাগ্মিতা, সাহস ও বিশ্বাসীদের অন্তরে আমাদের প্রতি ভালোবাসা। আমাদের মর্যাদাগুলো হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সিংহ ও সত্যবাদী আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালাম, বেহেশতের দুই পাখার অধিকারী হযরত জাফর আত-তাইয়্যার, শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হযরত হাসান ও হুসাইন আলাইহিমাসসালাম আমাদের থেকেই, আর আমরাও তাঁদের থেকেই। যারা আমাকে জানে তারা তো জানেই, যারা জানে না তাদেরকে জানাচ্ছি আমার বংশ পরিচয়। হে জনতা, আমি মক্কা ও মিনার সন্তান, আমি জামজাম ও সাফার সন্তান, আমি তাঁর সন্তান যিনি হজরে আসওয়াদ বা কালো পাথর তুলেছিলেন তাঁর কম্বলের প্রান্ত ধরে, আমি ওই শ্রেষ্ঠ ব্যক্তির সন্তান যিনি কাবা তওয়াব করেছেন ও সাই করেছেন সাফা ও মারোয়ায় তথা হজ করেছেন, আমি এমন এক ব্যক্তির সন্তান যাকে এক রাতেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হয়েছিল।
ইমাম সাজ্জাদ তথা ইমাম জাইনুল আবেদিন আরো বলেছিলেন, আমি হুসাইনের সন্তান যাকে কারবালায় নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি আলীর সন্তান যিনি মোর্তাজা, আমি মুহাম্মাদের সন্তান যিনি বাছাইকৃত, আমি ফাতিমাতুল জাহরার সন্তান, আমি সিদরাতুল মুনতাহার সন্তান, আমি সাজারাতুল মুবারাকাহ বা বরকতময় গাছের সন্তান, হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহার সন্তান, আমি এমন একজনের সন্তান যিনি তার নিজের রক্তে ডুবে গেছেন, আমি এমন একজনের সন্তান যার শোকে রাতের আধারে জিনেরা বিলাপ করেছিল, আমি এমন একজনের সন্তান যার জন্য শোক প্রকাশ করেছিল পাখিরা। ইমামের খুতবা এ পর্যন্ত পৌঁছলে উদ্বেলিত জনতা চিৎকার করে কাঁপতে লাগল ও বিলাপ শুরু করল। ফলে ইয়াজিদ আশঙ্কা করল যে গণবিদ্রোহ শুরু হতে পারে, সে মুয়াজ্জিনকে আজান দেওয়ার নির্দেশ দিল।
ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম আজানের প্রতিটি বাক্যের জবাবে আল্লাহর প্রশংসাসূচক বাক্য বলেছিলেন। যখন মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন ইমাম আলাইহিসসালাম মাথা থেকে পাগড়ি নামিয়ে মুয়াজ্জিনের দিকে তাকিয়ে বললেন, আমি এই মুহাম্মাদের নামে অনুরোধ করছি, এক মুহূর্ত নীরব থাকো। এরপর তিনি ইয়াজিদের দিকে তাকিয়ে বললেন, এই সম্মানিত ও মর্যাদাপূর্ণ রাসূল কি আমার প্রপিতামহ না তোমার? যদি বলো তোমার, তাহলে গোটা পৃথিবী জানে তুমি মিথ্যা বলছ, আর যদি বলো আমার, তাহলে কেন তুমি আমার বাবাকে জুলুমের মাধ্যমে হত্যা করেছ, তাঁর মালপত্র লুট করেছ ও তাঁর নারী স্বজনদের বন্দি করেছ? এ কথা বলে ইমাম আলাইহিসসালাম নিজের জামার কলার ছিঁড়ে ফেললেন এবং কাঁদলেন। এরপর বললেন, আল্লাহর কসম, এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই যার প্রপিতামহ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এই লোকগুলো আমার পিতাকে জুলুমের মাধ্যমে হত্যা করেছে এবং আমাদেরকে রোমানদের মতো বন্দী করেছে? অভিশাপ তোমার উপর যেদিন আমার প্রপিতামহ ও পিতা তোমার উপর ক্রুদ্ধ হবেন।
অবস্থা বিগতিক দেখে ইয়াজিদ নামাজ শুরু করার নির্দেশ দেয়, কিন্তু ক্রুদ্ধ ও ক্ষুব্ধ জনতার অনেকেই মসজিদ থেকে বেরিয়ে যান। পরিস্থিতির চাপে পড়ে ইয়াজিদ নিজেও ভোল পাল্টে ফেলে ইমাম হুসাইন আলাইহিসসালাম ও নবী পরিবারের সদস্যদের হত্যার জন্য দুঃখ প্রকাশ করে এবং এর দায় জিয়াদের উপর চাপিয়ে প্রকৃত ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি ইয়াজিদ ইমাম হুসাইন আলাইহিসসালামের বোন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার অনুরোধে কারবালা শহীদের জন্য শোক অনুষ্ঠান পালনের অনুমতি দেয়। 7 দিন ধরে শোক সমাবেশ হয়, বিপুল সংখ্যক সিরীয় নারী শোক অনুষ্ঠানে যোগ দেয়। সিরীয় পুরুষদের অনেকেই ইয়াজিদকে হত্যার পরিকল্পনা করতে থাকে, কিন্তু এ পরিকল্পনা গোপনে জানতে পেরে ইয়াজিদ নবী পরিবারকে সফরের রসদপত্র দিয়ে মদিনায় পাঠিয়ে দেয়।
কারবালা বিপ্লবের প্রকৃত ঘটনা ও শিক্ষা প্রচারের পাশাপাশি ইসলাম বিরোধী নানা চিন্তাধারার মোকাবেলায় ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরার দায়িত্ব পালন করতেন ইমাম সাজ্জাদ। ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা ও চেতনা রক্ষা ইমাম জাইনুল আবেদিনের ইসলামী সাংস্কৃতিক কার্যক্রমের কাছে চিরঋণী। সহিফে সাজ্জাদিয়া নামে তাঁর দোয়া ও মুনাজাতের অমর গ্রন্থটি আত্মিক পরিশুদ্ধি ছাড়াও সামাজিক এবং রাজনৈতিক সংস্কারের নানা দিক নির্দেশনায় সমৃদ্ধ। ইমামের রেখে যাওয়া রিসালাতাল হুকুক শীর্ষক অধিকার সংক্রান্ত নির্দেশনা মানবাধিকার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার ঘোষণার চেয়েও বিস্তারিত ও আধ্যাত্মিক ঔজ্জ্বল্যে ভরপুর। কারবালার মহা ট্র্যাজেডির 34 বছর পর 57 বছর বয়সে শাহাদাত বরণ করেছিলেন হযরত ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম। জনগণের মধ্যে ইমাম সাজ্জাদের প্রভাব বাড়তে থাকায় ষষ্ঠ উমাইয়া শাসক আব্দুল মালিক বিষ প্রয়োগ করে এই মহান ইমামকে শহীদ করে। কারবালার ঘটনার পর তিনি যখনই পানি দেখতেন, বাবা শাহ কারবালার শহীদদের চরম পিপাসার কথা ভেবে কান্নায় ভেঙে পড়তেন। কোনো ভেড়া বা দুম্বা জবাই করার দৃশ্য দেখলেও কেঁদে আকুল হতেন। তিনি প্রশ্ন করতেন, এই পশুকে জবাইয়ের আগে পানি পান করানো হয়েছে কিনা? পানি দেওয়া হয়েছে এ কথা শোনার পর তিনি বলতেন, কিন্তু আমার তৃষ্ণার্ত ক্ষুধার্ত বাবাকে পানি না দিয়েই জীবন্ত অবস্থায় জবাই করেছিল ইয়াজিদ সেনারা। ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম সবসময় রোজা রাখতেন। ইফতারির সময় তিনি কাঁদতে কাঁদতে বলতেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে হত্যা করা হয়েছে ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায়।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে এই আলোচনা শেষ করছি।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 9 আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, আইজিপি প্রসঙ্গে জাতিসংঘ মুখপাত্র, কাউকে ভিসা ও প্রবেশের অনুমতির এখতিয়ার যুক্তরাষ্ট্রের, দৈনিক মানব জমিন। আমাদের অস্তিত্ব বিলুপ্তের চেষ্টার কি বাকি রেখেছেন সরকারকে প্রশ্ন, সন্তুল আর মার, দৈনিক প্রথম আলো। নির্বাচন হতে না দেওয়ার আস্ফালন করে লাভ নেই, ওবায়দুল কাদের, দৈনিক ইত্তেফাক। 14 দলীয় জোটে ক্ষোভ, জ্বালানির মূল্যবৃদ্ধির দায় নেবে না শরিকরা, দৈনিক যুগান্তর। হেলিকপ্টার দুর্ঘটনা, চলে গেলেন র্যাব কর্মকর্তা ইসমাইল, দৈনিক কালের কণ্ঠ। আমরা একটু অসুবিধায় আছি, টাকার ঘাটতি পড়ে গেছে, পরিকল্পনা মন্ত্রী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কার দিকে এগিয়ে আসছে চেনা জাহাজ, বাড়ছে চাঞ্চল্য, দৈনিক সংবাদ প্রতিদিন। বিজেপির সঙ্গে জোট ভাঙ্গার পরেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতিশ কুমারের, দৈনিক আজকাল। বিহারে সংকট বুঝেই বাদল অধিবেশন শেষ, মোদি সাহা পালালেন বলে আক্রমণ তৃণমূলের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। 100 দিনের কাজের নাম বদল হয়নি, তাও টাকা আটকে কেন, প্রশ্ন তুলল তৃণমূল, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিক্ষোভ সমাবেশে জিএম কাদের, দেশ শ্রীলঙ্কার মতো পরিণতির দিকে এগোচ্ছে, কি বলবেন তার এই বক্তব্য সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। জিএম কাদের যে বক্তব্য দিয়েছে, আমরা ঠিক সেটা প্রত্যাশা করছি না, অন্তত অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ এই রকম হোক আমরা কেউই এটা কামনা করব না, প্রত্যাশা করব না, প্রত্যাশা করি না। কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যখন খারাপ হবে, শ্রীলঙ্কার মতো হবে, তখন এই দেশের জনগণকেই তার দায়ভার নিতে হবে, কষ্টে পড়তে হবে এবং সমাজে যে বিশৃঙ্খলা, অনিয়ম, অনাচার সৃষ্টি হবে তা সামাল দেওয়া কিন্তু কঠিন হবে। এবং তার প্রতিটি পদে পদে দায়ভার, দায়ভোগ সাধারণ জনগণকেই করতে হবে, আর কেউ করবে না। সরকার, রাজনৈতিক দলের নেতারা, তারা মোটামুটি একটা পর্যায়ে থাকবে, অনেকটা ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু সাধারণ মানুষের পরিস্থিতি ভিন্ন হবে। সেই কারণে আমরা শ্রীলঙ্কার যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, এইরকম অবস্থা আমরা কেউ চাই না। আর রাজনৈতিক যে দিক, সেদিক আমি তো বলবো যে রাজনৈতিক দলগুলো যেহেতু পরিবর্তন চায়, তাদের ক্ষমতায় যাওয়ার প্রশ্ন, সেই কারণে পরিবর্তন চাই। তারা যদি ইতিবাচকভাবে কোনো পরিবর্তন করতে পারে তাহলে পরিবর্তন করুক, আমরা দেশের সাধারণ মানুষ, জনগণ দেখছি, দেখব, সঙ্গে আছি, থাকব। রাজনীতির এপিট ওপিটে জনগণের কতটুকু ভূমিকা আজকাল আর রাখার মতো আছে? তারপরেও যদি ইতিবাচক পরিবর্তন ঘটে সেটা সবাই স্বাগত জানাবে।
রাশিয়াকে সব জায়গায় নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন সংকট সমাধানের এটি একমাত্র পথ। আপনি কি বলবেন?
জি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে সব জায়গায় রাশিয়াকে নিষিদ্ধ করতে হবে। এবং এটি সংকটের সমাধানের একমাত্র পথ। এই বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করব, এই কারণে যে রাশিয়ার বিরুদ্ধে এই পর্যন্ত 5,500-এর বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যেটা সম্মিলিতভাবে ইরান, কিউবা, ভেনিজুয়েলা এবং মিয়ানমারের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা তার চেয়ে বেশি। কিন্তু রাশিয়াকে কাবু করা যায়নি, বরং হিতে বিপরীত হয়েছে। শুধু তাই নয়, যে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার মানেই হচ্ছে বিশ্বের অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি করা, কারণ প্রত্যেকটি দেশ ওয়ার্ল্ড ইকোনমিতে বিভিন্নভাবে অংশ বিশেষে ভূমিকা রাখে। রাশিয়া যেহেতু বেশ গুরুত্বপূর্ণ দেশ, তেল গ্যাসের বিরাট সম্পদ রয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের ভূমিকা অনেক বড়, সেক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে যখন নিষেধাজ্ঞা আরোপ করা হয় তখন বিশ্ব অর্থনীতির যে শৃঙ্খলা সেটা থাকে না, ভেঙে পড়ে এবং অর্থনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি হয়। তাছাড়া সারা বিশ্বে যে অর্থনৈতিক সংকট দেখা দেয় এই নিষেধাজ্ঞা তার জন্য দায়ী থাকে। পাশাপাশি একথাও বলবো যে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিয়ে যদি রাশিয়াকে আটকে দেওয়া হয় তাহলে সংকটের সমাধান হবে নাকি এই যুদ্ধের মাত্রাটা অনেক বেশি বেড়ে যাবে? এই ভলোদিমির জেলেনস্কি একজন হচ্ছেন একজন ভার, একজন কৌতুক অভিনেতা। এই কৌতুক অভিনেতা এবং রাজনীতির জটিল মার্কাজ বোঝা কি এক জিনিস? এক জিনিস না, তিনি বোঝেনও না। তাকে দিয়ে পশ্চিমা বিশ্ব যেভাবে খেলা করতে চায় তাই হচ্ছে। বরং আমি বলবো যে এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে ইউক্রেনকে নিরপেক্ষ দেশ হিসেবে টিকে থাকার চেষ্টা করা। ইউক্রেন যখনই নেটোভুক্ত দেশ হতে চেয়েছে, যখনই আমেরিকা এবং পশ্চিমা দেশের লোভনে পড়েছে, তখনই সংকট সৃষ্টি হয়েছে এবং আজকের এই যুদ্ধ, এটি চেয়েছিল পাশ্চাত্য।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, পদত্যাগ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যে বিজেপির সঙ্গে জোট ভাঙ্গার ঘণ্টা খানেকের মধ্যেই এই সিদ্ধান্ত নিলেন তিনি, এর ফলে বিহারে পতন হল বিহারের বিজেপি জেডিইউ জোট সরকারের। দুই দলের মধুচন্দ্রী মাঝে ফুরোতে চলেছে তা আজ করা গিয়েছিল আগেই। আজ দলের বিধায়ক এবং সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন নীতিশ কুমার। মনে করা হয়েছিল জোট ভাঙ্গার ঘোষণা হবে এই বৈঠকের পরেই, কিন্তু তার আগেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। রাজ্যের প্রধান বিরোধী দল লালু প্রসাদ যাদবের আরজেডি জানিয়ে দিয়েছিল বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে জেডিকে সমর্থন দেবে তারা। সেই মতোই আরজেডির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যদি বিজেপি অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করে কিংবা রাষ্ট্রপতি শাসন আরোপ করার চেষ্টা করে তবে আমরা সমুচিত জবাব দেব। আরজেডি ছাড়াও বিহার প্রদেশ কংগ্রেস এবং বাম দলেরাও জেডিইউ এর পাশে থাকবে বলে জানিয়ে দিয়েছিল। অর্থাৎ রাজ্যের সমস্ত দল একযোগে বিজেপির বিরুদ্ধে চলে গিয়েছে। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ক্রমশই উত্তেজনা বাড়ছে শ্রীলঙ্কা বন্দরে ভিড়তে চাওয়া চীনা জাহাজকে ঘিরে। গুপ্তচর জাহাজ ইউয়ান ওয়াং পাঁচের শ্রীলঙ্কার হাম্বান টোটো বন্দরে আসার কথা আগামী বৃহস্পতিবারই, কিন্তু কলম্বো ইতিমধ্যে নয়াদিল্লির চাপে পড়ে ইউয়ান ওয়াং পাঁচের হাম্বান টোটোর সফর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে অনুরোধ করেছে। কিন্তু সেই অনুরোধে কাজ হচ্ছে না, শ্রীলঙ্কার দিকে এগিয়ে চলেছে বেজিং এর জাহাজটি। মনে করা হচ্ছে 26 কিলোমিটার প্রতি ঘন্টায় এগোতে থাকা ওই জাহাজ পূর্ব নির্ধারিত দিন অর্থাৎ 11 তারিখ সকালেই হাম্বান টোটায় পৌঁছে যাবে। জাহাজটির আসার কথা জানার পরেই প্রতিবাদ জানিয়েছিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে প্রভাব ফেলতে পারে যে বিষয়গুলো সেগুলোর দিকে সবসময় নজর রেখে চলে সরকার। তার বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে যায় শ্রীলঙ্কার বন্দরের দিকে নজর রাখবে ভারত। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহান বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চূড়ান্ত চুক্তিতে তার দেশের উপর থেকে কার্যকরভাবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি জনগণের অধিকার ও স্বার্থ নিশ্চিত করতে হবে। তিনি সোমবার রাতে ইউরোপীয় জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের অবস্থানের কথা তুলে ধরেন। এবারে বিশেষ সমাজের প্রধান কয়েকটি শিরোনাম আবার জানিয়ে দিচ্ছি। ইরানের তৈরি আরও একটি স্যাটেলাইট পাঠানো হয়েছে মহাকাশে, বার্তা পেতে শুরু করেছে ইরানের মহাকাশ সংস্থা। ফিলিস্তিনের হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। ক্ষমতাসীনরা আদিবাসীদের অস্তিত্ব বিলুপ্তি চায় বলে সন্তুলারমার অভিযোগ। এবং ভারতের বিহারে বিজেপি জোট ছেড়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন নীতিশ কুমার, মহাজোট গড়ার প্রস্তুতি চলছে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.